পলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে প্রতি সপ্তাহে যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, যারা নতুন দর্শক রয়েছেন তাদের অবগতির জন্য জানাবো যে অনুষ্ঠানের মধ্যে আমরা গত মাদানী মুজাকারার অনুষ্ঠানের মধ্যে যে পয়েন্টগুলো আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া দিয়ে থাকেন, এর উপর বয়ান করা হয়, এর উপর দেয়া হয়, এর উপরে আপনার বিভিন্ন মাদানী ফুল, বিভিন্ন পয়েন্ট বয়ান করা হয়। আজকের আমরাও শুনবো, আমরাও এর ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মনোয়ার ভাই আজকের রীতিমতো আমাদের সাথে রয়েছেন, আর নাতখা ইসলামী রয়েছেন, মাঝে মধ্যে আমরা নাত শরীফ শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করা অগণিত ফজিলত এবং বরকাত রয়েছে। আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জি সূরা 241 নম্বর পৃষ্ঠের মধ্যে কাঞ্জুল উম্মাল নামক কিতাব থেকে একটি হাদিসে পাক নকল করেছেন, নবিকুল সুলতান মাহবুব রহমান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার আসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন, তাদের নিকট রূপার কাগজ ও স্বর্ণের কলম থাকে, তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার এবং জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুরুতেই যে পয়েন্ট এর দিকে আমরা এগুব মনোর ভাই, সেটা হচ্ছে প্রত্যেক কাজ আসলে আমাদের ভালো ভালো নিয়ত সহকারে করা উচিত। এই নিয়ত যে করব, প্রত্যেক কাজ যে নিয়ত করব, কি নিয়তে করব, এ ব্যাপারে মীর সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া বিশেষ কিছু মাদানী ফুল প্রদান করেছেন, আপনি কি বলবেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমাদের সকল নেক ও জায়েজ কাজ কোন নিয়তে করা উচিত? খুবই চমৎকার একটি প্রশ্ন। আর বাস্তবিক পক্ষে একজন মুসলমান যদি তার অন্তরে গেঁথে নেয় যে এর উত্তরটি, তাহলে তার প্রতিটা ক্ষেত্রেই তার যে মূল উদ্দেশ্য সেটা অর্জিত হবে। তো আমির আহলে সুন্নাহ যে এক বাক্যে এবং খুব সংক্ষেপে উত্তর দিয়েছিলেন যে মুসলমানদের যে কাজ করতে হবে সেটা ওই নিয়তে করতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্য সন্তুষ্টি নিয়েতেই প্রত্যেকটি কাজ করতে হবে,
আল্লাহ তাআলা সন্তুষ্টি।
জি, আমাদের যখন আমরা কাজ করব প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখতে হবে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়াত অন্তর্ভুক্ত কিনা।
জি জি,
কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়াত যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে সেটা ইবাদত হবে না। দুনিয়ার মধ্যে আমরা দেখি নফস শয়তানের প্ররোচনায় অনেক কাজ আমরা করে ফেলি,
জি,
কিন্তু সেটা ইবাদতে পরিণত হয় না, যার কারণে সেটা অনর্থক এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো উপযোগী কাজ হয়ে যায়। কিন্তু যদি আমরা কাজগুলোকে যে কাজটাই করি সেটার মতো যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়তে করি তাহলে সেটা ইবাদত হবে এবং আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হবে এবং জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আর এই কাজগুলো আমরা যে করব এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে যে সৃষ্টি করা, জন্ম মৃত্যু সৃষ্টি করা, সেটার যে অন্যতম কারণ সেটা যাচাই যেন হয়ে যায় যে কার কাজ উত্তম,
কার কাজ উত্তম।
জি, আর যখনই বান্দা আল্লাহ আল্লাহ রাসূলের নৈকট্যর জন্য কাজ করবে, সন্তুষ্টির নিয়তে কাজ করবে, তখন সেই কাজই উত্তম হিসাবে হবে। এবং যখনই এভাবে উত্তম কাজ করতে থাকবো, তাহলেই যে আল্লাহ তাআলা যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কার কাজ উত্তম, সেটা যাতে বাছাই যাতে হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করব। এ বিষয়ে সূরা মুলকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কানজুল ইমান থেকে অনুবাদ। তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। তো দেখুন, আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের জন্ম মৃত্যু সৃষ্টি করার মাধ্যমে যে আমাদের প্রত্যাবর্তন, দুনিয়ার মধ্যে আমরা সময় কাটাই, তো এটার যে মূল উদ্দেশ্য যে আমাদের কর্মটা কার উত্তম,
কর্মটা কার উত্তম
আর
কাজ কার ভালো,
যে কাজ কার। তো আজকে যে প্রশ্নটা, সেটা কি যে আমাদের সকল নেক ও জায়েজ কাজ কোন নিয়তে করা উচিত,
কোন নিয়তে করা উচিত?
জি, তো এই ক্ষেত্রে এটার সাথে এটা এতটাই রিলেটেড যে আমরা যদি আমাদের কর্মটাকে ভালো করে আল্লাহ তাআলার কাছে আমরা ভালো হিসেবে নিজেকে প্রদর্শন করতে পারি, তো সেটার পিছনে যে মূল ভূমিকা রাখবে সেটা হলো আমাদের নিয়ত। যে আমরা যখনই একটা কাজকে আল্লাহ রাসূলের নিয়তে করব, ভালো নিয়তে করব, তখন আমাদের কর্মটা হবে ভালো, তখনই আমরা সেই কোরআনুল কারিমের আয়াতের বাস্তব আমল নিজের মধ্যে আনতে পারব। আর একটা দুনিয়াবী পরিস্থিতিতে যদি আমরা দেখি বাবু, যে আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি বা যে প্রতিষ্ঠানে কাজ করি বা যেখানে থাকি, সেই প্রতিষ্ঠানের কিছু রুলস রয়েছে এবং সেই প্রতিষ্ঠানের একজন মালিক থাকে, পরিচালক থাকে,
যার কিছু থাকে, মালিক থাকে, সুপারভাইজার থাকে, কাজকে দেখার জন্য অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো লোক ওখানে থাকে।
মূল উদ্দেশ্য হলো একজন প্রধান থাকে, যার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রিত হয় এবং যার একক ক্ষমতা থাকে, সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তো ওই ক্ষেত্রে একজন কর্মচারী হোক বা একজন শ্রমিক হোক, যে যেভাবে থাকুক না কেন, সে সেই রুলস গুলি মেনে চললে দেখা যায় যে সেই মালিকের, সেই প্রতিষ্ঠানের প্রধান যিনি, তার সন্তুষ্টি অর্জন করতে পারে। এবং একটা মানুষ নিম্ন শ্রেণীর যে থাকে, সে ওই নিয়তে কাজটা করে যাতে আমার সর্বোচ্চ যিনি প্রধান রয়েছেন সে যাতে রাজি হয়ে যায়,
খুশি হয়ে যায়,
সে যাতে সন্তুষ্ট হয়ে যায়, সে যাতে আমার প্রতি অসন্তুষ্টি কখনো প্রকাশ না করে,
একটা পার্মানেন্ট যাতে হয়ে যায়।
জি,
আমার স্যালারিটা যাতে বেড়ে যায়,
বেড়ে যায়, বোনাসের ক্ষেত্রে যাতে আমার প্রবলেম না হয়।
জি জি,
আচ্ছা, তো আমার পরিবারও যাতে সুবিধা এখান থেকে আমরা পেয়ে যাই, ইত্যাদি ইত্যাদি আমাদের দুনিয়াবী দিকে একটা চিন্তা থাকে। ঠিক এই জিনিসটাকে যদি আমরা আখিরাত কেন্দ্রিক করি, যে কুল কায়নাত যিনি সৃষ্টি করলেন তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না,
না অবশ্যই,
তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ তার ইবাদতের জন্য,
ইবাদতের জন্য,
এবং তিনি কি করলেন যে রিজিকের ব্যবস্থাও করে দিলেন, সবকিছু করে দিলেন, কখনো কোথাও লেখা না যে তোমাদেরকে রিজিক তালাশের জন্য সৃষ্টি করেছি, তোমাদেরকে
ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে,
একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো এখন ইবাদতটা কিভাবে করতে হবে, কোন নিয়তে করতে হবে, সেটাও শিখিয়ে দিলেন।
আমাদের মূল উদ্দেশ্য ইবাদত,
জি,
কিন্তু রিজিক উদ্দেশ্য না, রিজিক তো জরুরত,
প্রয়োজন,
প্রয়োজন,
জি। তো এখন আমাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য দিয়ে দিলেন এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উপকরণ যেগুলো সেগুলো আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে দিলেন।
জি,
এখন ঘরের মধ্যে বাবা থাকে, মা থাকে, সন্তান যদি অনুপযুক্ত থাকে, তার কিন্তু ঘরের খাবার হলো কি হলো না, আয় রোজগার করে আনতে হবে কি হবে না, এই বিষয়ে টেনশন থাকে না। খুদার টাইমে শুধু বলে মা খাবার দেন, আর বাবা মা জানে কত কষ্টের খাবার সংগ্রহ করে রেখেছে,
সংগ্রহ করতে
হয়, সেটা কিন্তু বাচ্চা বুঝে না। তো ঠিক তেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ওলিরা রয়েছে তাদের জীবনে যদি আমরা দেখি, তারা আল্লাহ তাআলার সেই মূল মাকসাদ তাকে বাস্তবায়নের জন্য ইবাদতে লেগে থাকতেন,
জি,
কিন্তু তাদের রিজিকের কোনো কম হতো না,
হতো না।
কিন্তু আজকে আমরা সেই উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে আমরা সেই
আপনার কথা একটা ঘটনা মনে পড়ে গেল,
জি,
অনেকবার আল্লাহর ওলি জুনুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহির ঘটনা মনে পড়ে গেল, যে উনি মাছ ধরে জীবিকা নির্বাহী করতেন, মাছ ধরতেন, বিক্রি করে জীবিকা অর্জন করতেন।
জি,
ওনার মেয়েকে নিয়ে উনি মাছ ধরতে গেলেন। এখন ওই মাছ ধরে উনি টুকরিতে রাখতেন, এদিকে মেয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছে, ধরে রাখতেন মাছগুলো ছেড়ে দিতেন, ধরে রাখতেন মাছগুলো ছেড়ে দিতেন। ইতিমধ্যে যখন মাছ ধরা শেষ হয়ে গেল বাড়িতে চলে আসবে, এখন দেখলো টুকরি খালি, এতগুলো মাছ ধরলাম মাছ কোথায় গেল। যখন জিজ্ঞাসা করা হলো মেয়েকে যে মাছ কোথায় গেল, বলেন মাছগুলো ছেড়ে দিলাম। কেন মা, তুমি মাছগুলো ছেড়ে দিলে কেন? বাবা আপনি তো বলেছিলেন যে মাছগুলো আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হয়ে যায়, ওই মাছগুলো বড়শিতে ধরা পড়ে, জালে ধরা পড়ে। তো এই উদাসীনগ্রস্ত আল্লাহ তাআলার নামে যে উদাসীন হয়ে গেল যে মাছ, ওই মাছ খেয়ে যদি আমরা আল্লাহ তাআলার উদাসীন হয়ে যাই। এই হিকমতপূর্ণ জবাব শুনে তার বাবা খুব খুশি হলেন, এবং
তার মেয়ের আল্লাহর প্রতি ভরসা
কেমন ছিল, তাওয়াক্কুল কেমন ছিল। জি,
তো এই জন্য যে বিষয়টা, যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কর্ম করা শুরু করি, তাহলে দেখা যাবে যে আমাদের মূল উদ্দেশ্য আমাদের সামনে থাকবে, যে যিনি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর সেই ইবাদতের দিকে মনোনিবেশ করা। মানে সহজ কথা, যেই কাজের জন্য যাকে নিয়োগ করা হয় সেই কাজের দিকে মনোযোগী থাকা, এটাই তার প্রকৃত হক আদায় করা,
হক আদায় করা।
তো আমরাও যদি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যে কোনো ভাবে ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে, লিপ্ত থাকতে হবে, তাহলে আর বাকি যেটা রয়েছে পানাহার, পবিত্রতা ইত্যাদি আর অনেক কাজ রয়েছে আনুষঙ্গিক, যেগুলো
ইবাদতের জন্য করা হয়,
ইবাদতের জন্য
স্বভাব হয়ে যাবে যদি ভালো নিয়ত,
ভালো নিয়ত হয়। তো এটা পরিবারের ভরণ পোষণের জন্য রিজিকের সন্ধানে বের হওয়া, সেটাও ইবাদত,
ইবাদত।
তো ওই যে উদ্দেশ্য কি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে বের হওয়া,
রাজি করা।
আর যদি এ নিয়ে হয় আমি হৃষ্টপুষ্ট হব, মানুষ আমার বডি দেখবে, বা সমাজের মধ্যে তো আমি একটু সম্মানিত ব্যক্তি, যদি আমার স্বাস্থ্য না থাকে তো সম্মান দিবে না, মানুষ তো ওরকম দেখে, ইত্যাদি ইত্যাদি নিয়ে যদি
মানুষ কি বলবে।
জি,
এটা স্মরণে নেই যে ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর অর্পণ করেছে, বিদে আমি আয়োজগার করব, এই নিয়ত নেই। কিন্তু
প্রত্যেক রমজানে তো আমি কিছু দান করে দেই, বা তো আমার অবস্থা খারাপ, যদি না হয় মানুষ কি বলবে,
মানুষ তো আসবে আমার কাছে।
জি, তো এই যে নিয়াত, এগুলোর মধ্যে দেখা যায় আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে না। তো এই জন্য এটাকে পরিবর্তন করে যে আমি আল্লাহ সন্তুষ্টের জন্যই দেব, আল্লাহ সন্তুষ্টের জন্য ইবাদত করব, আর এর বিনিময়ে অনেক সময় আমরা অনেক ইবাদত করে দুনিয়ার কিছু প্রার্থনা করি।
জি,
আজকে তো দুরাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম, আজকে সুযোগ আল্লাহর কাছে অনেক কিছু প্রার্থনা করার, প্রতিদিন তো সুযোগ হয় না।
জি,
আল্লাহ আজকে আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, না তাহাজুদ বললাম, আমাদের নিয়তে থাকবে আল্লাহ এর মধ্যে তোমার নৈকট্য দান করো,
নৈকট্য দান,
আর নিয়মিত তাহাজুদ পড়ার তৌফিক।
নৈকট্য তো দান হলেই তো, নৈকট্য তো পেয়ে গেলেই তো সবকিছু পাওয়া হয়ে গেল, মঞ্জিলে মকসুদে পৌঁছা হয়ে গেল।
সম্পদের মালিক কে পাইলে সম্পদ তো তারই,
আল্লাহ। আসলে আমির আল সুনাদ দামাত বরকাতুর আলিয়া ইলম হিকমত পূর্ণ যে ওনার মাদানী মুজাকারা, এর মধ্যে এমন কিছু বিষয় উনি নিয়ে আসেন যে বিষয়গুলো আসলেই আমাদের মধ্য থেকে আস্তে করে চলে যাওয়া শুরু হয়েছে। এই নিয়তের ব্যাপারটা কিন্তু চলে যাওয়া শুরু হয়েছে, এখন মানুষ নিয়তের দিকে কোনো ধারদারি নেই। নিয়তের আরো অনেকগুলো কথা রয়েছে, আরো অনেক ফজিলত রয়েছে, আমরা জানবো, আমরা শুনবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন, সব ভাই অনেক ক্ষণ ধরে বসে আছেন, আসুন সব ভাই নিকট যাব, কিছু কালাম আমরা শ্রবণ করে নিই।
প্রাণ প্লিজ নাই ভাইরা, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, যে আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব হাবিব আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন দুরুদে পাক পাঠ করে নিই। صلى الله عليك يا رسول الله وسلم حبيب الله پڑھیے صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب بلواہ کیا جود و کرم کرم اے شہبت تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا ایک میں کیا میرے عزیزان کی حقیقت کتنی مجھ سے سالک کو کافی ہے اشارہ تیرا پڑھیے صلی اللہ علیہ کیا رسول اللہ وسلم علیہ کیا حبیب اللہ وسلم علیہ کیا حبیب اللہ امین گنا امین گناہ گار امین گنا امین گناہ گار کی کار بوبایار پرشانشا تو مار دلین خدا مور شکل خما دلین خدا مور شکل خماتا او بوئی جہانیر تمی تو سردار امین گنا امین گناہ گار کی کار بابا یار پرشنشا تمار کھوجے جدی کیوں اپما تمار سارا دنیا کتھا پابے نا کھوجے جدی کیوں اپما تمار سارا دنیا کو تھا پابے نا تمار تارے حال دو جہان تمار تارے حال دو جہان کی بھابے پابے او پاما تمار امین گنا امین گناہ گار کی کار بربایار پرشنشا تمار مکے جو تو دین تھکی بے زبان ہر دہ جو تو دین تھکی بے اے پرار یا رسول اللہ ویا پیا حبیب اللہ تھکی بے زبان ہر دہ جو تو دین تھکی بے اے پران تمار گنہگار غریب بایان تمار گنہگار غریب بایان قبول کرے نا ہے پریو امار امین বন্ন আমি গুনাহগার কি করব বায়াত প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা ও বই জাহানে তুমি যে সরদার দয়া করো না ডাকে অধমে দেখিবে তোমায় এই দুই নয়নে দয়া করো না ডাকে অধমে দেখিবে তো এসো হে প্রিয় আমার স্বপনে এসো হে প্রিয় আমার স্বপনে আপা এসো হে নবী আমার স্বপনে এসো হে আপা আমার নয়নে এসো হে রসূল আমার স্বপনে দেখো না একবার চেহারা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বায়াত প্রশংসা তোমার কবর হাশরে হে নবী মোরে রাখিও তোমার নূরানি নজরে আরে কবর হাশরে হে নবী মোরে রাখিও মোরে নজরে মরণ কালে হে নবী তুমি মরণ কালে দরদ তুমি আপা মরণ কালে হে নবী তুমি দিও আমাকে নূরানি দিদার ইয়া রাসূলুল্লাহ ওয়া পায়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সৌদা পান করাও না মদনী মদিনে ওয়ালে মরণ কানে হে নবী তুমি মরণ কানে তুমি দিও আমাকে নূরানি দিদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বায়াত প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা জাহানের তুমি যে সরদার
মাশাআল্লাহ আসলে নবীজির দিদার আর তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তার কাছে যাওয়া, তার দিদার চাওয়া, স্বপ্নযোগে আসা, এর পিছনেও নিয়ত অনেক বড় একটা কার্যকরী ব্যাপার রয়েছে। নিয়ত সাপ্ত মঞ্জিল আসান। হাদিস শরীফে রয়েছে মুজামুল কবির ষষ্ঠ খণ্ড, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আরেকটি হাদিস পাকের মধ্যে রয়েছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে নেকির ইচ্ছা করলো অথবা সে তা করলো না, তার জন্য একটি নেকি লিখা হবে। নেকির ইচ্ছা করলো, নিয়ত করলো কিন্তু নেকি করলো না, তার উপর তার জন্য একটি নেকি। সুবহানাল্লাহ বিহামদি। জি মনোয়ার ভাই,
এমন অসংখ্য ঘটনা রয়েছে যে বান্দা নিয়ত করে কিন্তু কাজ করতে পারে না।
আচ্ছা,
কিন্তু হাদিসে পাকের ভাষ্য মতে যে সে সাওয়াব পেয়ে যায়, পাশাপাশি তার কাজটা যদি হয়ে যেত তাহলে তো সে আরো সাওয়াবের ভাগিদার হতো।
জি,
কিন্তু যেহেতু সে কাজটা করে নাই তাহলে তাই সে নিয়াতের সওয়াব পেয়ে যায়, আবার অনেক সময় এই নিয়াতটা তার মাগফিরাতের কারণ হয়ে যায়। বনী ইসরায়েলের একটি ঘটনা রয়েছে, আমরা প্রায় শুনে থাকি এই ঘটনাটি, যে যখন দুর্ভিক্ষ দেখা দিল তো এক ব্যক্তি সেই গোত্রের মানুষদের প্রতি তার খুব মানে দরদ, যেটাকে বলি সহানুভূতি জাগলো। তো সে পাহাড়ের পাদদে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে বলল, আহ যদি এই পাহাড় আটায় পরিণত হতো,
আল্লাহ আল্লাহ,
আটা হতো আর আমি সেটার মালিক হতাম, তাহলে এই দুর্ভিক্ষ কবলিত মানুষদের মধ্যে আমি এটা বন্টন করে দিতাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো শুধু সে নিয়ত করেছে,
জি,
অন্তরে তার ইচ্ছাটাকে আল্লাহ তাআলা পেশ করেছে,
পেশ করেছে
আল্লাহ তাবারক তাআলা বান্দার অন্তর দেখেন।
জি,
সে এই কাজটাকে পছন্দ করে কবুল করে নিয়ে সেই জামানার নবীর উপরে ওহী পাঠালেন,
জি,
যে আমার অমুক বান্দাকে জানিয়ে দাও যে এই এই যে সে নিয়ত করেছে এর কারণে সে কাজটা করলে সে যে এই যে তার সহানুভূতি দেখালো এই কাজটাকে আমি কবুল করে নিয়েছি এবং এর সওয়াব তাকে দান করেছি তো নিয়তের কারণে। আরেকটি ঘটনা রয়েছে,
আমরা কি পারি না?
নিঃসন্দেহে আমরা কি
পারি না নিয়তের কারণে,
যে আমাদের আসলে এই ক্ষেত্রে বাবু উৎসাহিত করার জন্য একটা পরিবেশ প্রয়োজন,
জি,
এবং এমন ব্যক্তি প্রয়োজন। আমরা দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে দেখি যে যদি আমরা চাই কোনো বিষয়ে পারদর্শী হতে, আপনি কাপড় সেলাই শিখবেন, কোথায় যাবেন? এখন
ওস্তাদ ধরতে হবে,
ধরতে হবে ও নিজের
শিখবেন,
অনুমানে কতটুকু শিখবেন, দেখা যাবে অনেক কাপড় নষ্ট করে ফেলেছেন, কিন্তু মূল কাজের দিকে আপনি কখনো পৌঁছতে পারবেন না,
বুঝতে পারবেন না।
তো প্রত্যেকটা জিনিস শিক্ষক প্রয়োজন,
আর
এটা আমরা কিন্তু শিখেছি মূলত
আমি
যদি, হ্যাঁ, আমিরুল সুন্নাত আমাদেরকে প্রত্যেকটা বিষয় বলে প্রথমে তুমি শিখো, আমল করো। আর আমিরুল সুন্নাত যে কর্মটা, মোবারক কর্ম, দেখা যায় যে আমিরুল সুন্নাত প্রত্যেকটা কাজ নিজে প্রত্যক্ষ করে এই কাজের মধ্যে নবীর সুন্নাত কি রয়েছে,
সুন্নাত কি রয়েছে, নিয়ত কি করা যায়,
নিয়ত কি করা যায়, সুন্নাত কি রয়েছে, বুজুর্গানের এটা কোন নিয়তে করেছে।
জি,
একবার একটি ঘটনা রয়েছে আমিরুল সুন্নাতের, আসলে অনেক বিষয়ে রিলেটেড, এজন্য যে আপনার কর্মটা কিভাবে সুন্দর হয় এবং এটা কিভাবে আল্লাহ সন্তুষ্টিমূলক হয়। আমার সব পাতিলের মধ্যে অনেক বড় কড়াইর মধ্যে দেখা যায় যে অনেকে চামচ রাখে, চামচ রাখার সাথে সাথে এটা কড়াইয়ের ভিতরে
চলে যায়,
এটার কারণে সংসারে ঝগড়া সৃষ্টি হয় যে কি চামচ রাখো শিখো নাই, ঠিক আছে, আচ্ছা
এটা হাত দিয়ে উঠাতে হবে,
হাত দিয়ে উঠাতে হবে। দেয়ার ক্ষেত্রে আবার দেখা যায় অনেকে শরীরের মধ্যে তরি তরকার ঝোল সেটা ভরে যায়, নষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি, যেটার মাধ্যমে মুসলমানের মনে কষ্ট দেওয়ার মধ্যে গুণাবনসম সৃষ্টি
হয়ে যেতে পারে।
আচ্ছা, হাজি সাহেদাত্তারি একবার দেখলেন যে বাবা চামচটা খুব সুন্দরভাবে রাখছেন, তো এই দৃশ্যটা হাজি সাহেদাত্তারি দেখলেন, তো অনেকে মনে হাজি সাহেদাত্তারি দাওয়াত ইসলামের মুবাল্লিগ, আলহামদুলিল্লাহ, তো তিনি প্রত্যক্ষ করলেন যে এটা রাখার পদ্ধতি বাবার কি। তো যখন রাখলেন তখন যে বাবাকে যখন জিজ্ঞাসা করলেন তখন বলা হলো যে এই চামচটা যদি এইভাবে রাখি তাহলে সেটা নিচে পড়ে যাবে না,
উপর করে রাখলে,
জি, তো এইভাবে সে রাখলেন। তো দেখা যায় যে আমিরুল সুন্নাতের প্রত্যেকটা কর্ম, হাজি সাহেদাত্তারি বলেন এটাতে তিনি এত খুশি হয়েছেন যে বাবার প্রত্যেকটা কাজ
হেকমতপূর্ণ,
হেকমতপূর্ণ, আর যার এই কাজের হেকমতপূর্ণ বিধায় আজকে এই অনুষ্ঠান করা হতো আমরা সৌভাগ্য পেয়েছি,
আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, আল্লাহ ওয়ালা যারা রয়েছেন তাদের প্রত্যেকটা কাজ হেকমতপূর্ণ হয় এবং সেটা আল্লাহ সন্তুষ্টিমূলক
হয়ে থাকে,
আচ্ছা,
মানুষের শিক্ষণীয় হয়ে থাকে,
জি। তো এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা কাজ যদি সম্পাদন নাও করতে পারে নিয়তের কারণে হয়ে যায়। দুই ব্যক্তি ছিল, দুই ভাই, একজন উপরের তলায় থাকতো, একজন নিচের তলায় থাকতো। তো যখন এইভাবে থাকতো, তো শয়তান এর মধ্যে অনেক আশ্বাস দিয়েছে। এক পর্যায়ে শয়তান সেই নেককার ভাইয়ের সামনে চলে আসল, যে দীর্ঘদিন ইবাদত করেছে, তাকে বলল যে তুমি তো আমাকে অনেক দেখতে চেয়েছো, বা তোমার কামালিয়াত এর কারণে তুমি অনেক বুজুর্গি লাভ করেছো, তো যাই হোক তুমি তো আমার জ্ঞান সম্পর্কে জানো, এই ধরনের কিছু কথা বলে। তা আমি জানতে পেরেছি তোমার বয়স প্রায় 80 বছর তুমি পাবে, তো 40 বছর তো আল্লাহ আল্লাহ করেছো, এখন বাকি সময়টার মধ্যে একটু দুনিয়া দেখো, তারপর আমার মৃত্যুর পূর্বে আল্লাহ আল্লাহ করে নেবে, ইবাদত করবে, এখন তো অনেক সময় বাকি। তো বড় ভাই আবিদ ছিল, কিন্তু আলিম ছিল না,
আলিম ছিল না,
কারণ আলিম তো ওই ব্যক্তি যাকে ঘুমাতে দেখলো শয়তান ভয় পায়। তো সে ইবাদত করেছে, সে শয়তানের সে কুমন্ত্রণায় পড়ে গেল। পড়ে গিয়ে নিচে নিস্তালার মধ্যে এক ভাই ছিল, ছোট ভাই, সে গুনাহে মশগুল থাকতো, প্রতিনিয়ত গুনাহ করত। তো ছোট ভাইয়ের অন্তরের মধ্যে কল্পনা জাগলো, ইচ্ছা জাগলো, আমি আর কতদিন গুনাহ করব, আমার আর গুনাহ করা চলবে না, আমি বড় ভাইয়ের কাছে গিয়ে তওবা করে আমি নেকির পথ ধরব। সে অন্তর অন্তরে কি করলো,
নিয়ত করে
আল্লাহর সন্তুষ্টি নিয়ত করে নিল।
জি।
আর বড় ভাই কি নিয়ত করলো, যে ঠিকই তো, আমি তো এত বছর ইবাদত করলাম, আরো 40 বছর হায়াত আছে, তো বাকি এই সময় একটু দুনিয়া ঘোরাফেরা করি, রং তামাশার মধ্যে মশগুল হয়ে যাই,
আবার তওবা করে।
তো এখন এই রং তামাশার মধ্যে মশগুল হওয়ার জন্য সংস্পর্শ কার প্রয়োজন, দুনিয়াদার ব্যক্তির প্রয়োজন। তো ছোট ভাই গুনাগার, তো সে উপর থেকে নিচে নামার নিয়ত করেছে, দুনিয়া সে রং তামাশার মধ্যে সে মশগুল হবে, মগ্ন হবে এই নিয়তে। আর ছোট ভাই উপর ওঠার নিয়ত কি জন্য করলো, আল্লাহ সন্তুষ্টির জন্য বড় ভাইয়ের সাথে গিয়ে নেককার হব। তো ঘটনাক্রমে যে নামার যে জায়গা ছিল সেটা হয়তো সিঁড়ি বা এ জাতীয় কিছু ছিল, পরে দুনো ভাই মারা গেল। তো কিতাবে লেখা রয়েছে যে বড় ভাইকে তার নিয়তের কারণে গুনাহগার হিসেবে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হলো, আর ছোট ভাইকে তার নিয়তের কারণে নেককার হিসেবে উপস্থাপন করা হলো।
আল্লাহ আল্লাহ।
তো এই হলো আল্লাহ তাআলা খুফিয়া তদবীর, আল্লাহ তাআলা গোপন রহস্য।
ফাজিলাত সুন্নাতের মধ্যে আমরা রাসূল লিখছেন না, এক ভাই ছিল নেককার, এক ভাই ছিল বদকার।
জি।
বদকার ভাই, নেককার ভাই বদকার ভাইকে বললেন, তুমি আর কত গুনাহ করবে,
জি,
তুমি এখন তওবা করে নাও, নেকির পথে চলে আসো। তো ছোট ভাই বললেন যে ভাই, কালকে আমাদের দিন যদি আল্লাহ তাআলা আমার হিসাব নিকাশ নেওয়া, আমার
ছোট ভাইয়ের মৃত্যু সজায় ছিল, মানে মৃত্যুর সেই মুহূর্তগুলো
বিচারের ভার যদি আমার মায়ের কাছে সুপর্দ করা হয়, তাহলে আমার মা কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? মা তো সে অবশ্যই জান্নাতের দিকেই
পাঠাবে।
আর এই বলেই সে ইন্তেকাল হয়ে গেল। তো মৃত্যুর কিছুদিন পরে ওই ভাইকে, নেককার ভাই, যখন স্বপ্নে দেখলেন, ভালো অবস্থায় দেখলেন, ভালো অবস্থায় দেখে জিজ্ঞেস করে, মা ফাআল আল্লাহ বিকা, তোমার সাথে কিরূপ আচরণ করা হয়েছে? বলে যে ওই কথাই আমার কাজে এসে গেছে। কোন কথা? যে কথা আমি বলেছিলাম যে আমার মা আমাকে জান্নাতে নিয়ে যাবে, মায়ের চেয়ে আল্লাহ তাআলা
অনেক দয়ালু,
অনেক
গুণ বেশি,
70 গুণ বেশি দয়ালু, তো সেজন্য আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার নিয়ত এবং কথা এবং কি কারণে ক্ষমা করে দিবেন, কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমরা কেউ জানি না। আমাদের নিয়ত সাফ তো মঞ্জিল আসান, এটাই আমরা মানে বুঝতে পারি, কি বলে।
এজন্য আমাদের উচিত যে দেখবেন আমরা অনেকে নিয়ত করি, এক আল্লাহর ওলি ঘটনা রয়েছে, আসলে প্রত্যেকটা জিনিস আল্লাহর ওলিদের মধ্যে শিক্ষা রয়েছে।
জি।
তারা সাহাবাই কেরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের পরিপূর্ণ অনুসারী হতেন।
জি জি।
যার কারণে তাদের মাধ্যমে কিন্তু সারা দুনিয়া আল্লাহ দিনে ইসলামকে পৌঁছে দিয়েছেন, এবং তাদের মধ্যে যদি আমরা আল্লাহর ওলিদের জীবনী অনুসরণ করি, তাহলে সাহাবাই কেরামের সেই আদর্শ আমাদের মধ্যে চলে আসবে। এক আল্লাহর ওলি মৃত্যুর মুহূর্তে সে নিয়ত করতেছে, আমি ইনশাআল্লাহ জিহাদ করব, আল্লাহ আল্লাহর
পথে মিলে নিয়ত করাচ্ছে এবং নিজে নিয়ত করছে,
আমি হজ করব, আমি বিভিন্ন ভালো ভালো কাজের নিয়ত করছে। তাই একজন ব্যক্তি আমরা সচরাচর দেখি যে তাকে যদি সেটার উপযোগী মনে না হয় আর সেটা নিয়ত করে, তাহলে কেমন দেখা যায়? তো তার আশেপাশে যারা ছিল তারা বলল, হুজুর আপনার এখন মৃত্যু সজ্জায়, এসব আপনি এত হজ করার নিয়ত করছেন, এটা এটা নিয়ত করছেন। তখন তিনি বললেন যে আমার মানে তার যে নিয়ত সেটা পাকা, আল্লাহ যদি সামর্থ্য দেয় সে সেগুলি করবে
করবে।
আর সে জানে যে নিয়ত হাদিসে পাকের উপর তাদের আমল ছিল, যে তো আমি যদি নিয়ত করি তাহলে নিয়তের সব আমি পেয়ে যাবো।
জি জি।
আর যদি আল্লাহ কর্ম এটা করার সব আমাকে সামর্থ্য নাও দেয়, তাহলে নিয়তের শব্দ আমি পেয়ে যাবো, গুনাহ হবে না,
গুনাহ হবে না।
তো এই যে ঘটনাগুলো আল্লাহর রসূলের যে ছিল, আমাদের উচিত যে অন্তরের মধ্যে ভালো নিয়ত লালন করা। যেমন অনেকে আমরা নিয়ত করি যে আমি যদি বিদেশ যাই তাহলে এই গুনাহের কাজটা করব, আমার বিয়ের সময় এই কাজগুলি করব, মানে দীর্ঘমেয়াদী গুনাহের লালসা আমাদের অন্তরের মধ্যে
থাকে,
করি। তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে এই গুনাহের কাজগুলো অন্তরের মধ্যে লালন না করা,
নিয়ত না করা। আসলে নিয়তের গুরুত্ব অনেক রয়েছে। নিয়ত আমরা যত ভালো নিয়ত করব, ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি অর্জিত হবে। নিয়ত অন্তরে ইচ্ছাকে বলা হয়। আপনি মুখ দিয়ে জোরে জোরে বলা এর নাম নিয়ত নয়। আপনি অন্তরে অন্তরে নিয়ত করে নিলেন, আমি অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এত টাকা দান করব, অন্তরে নিয়ত করে নিলেন আর দান করে দিলেন। নিয়তটাই আল্লাহ তাআলা দেখেন। কোরবানি কোন নিয়তে করছেন, মানুষকে দেখানোর জন্য করছেন না আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করছেন? কারণ আল্লাহ তাআলার দরবারে রক্ত মাংস এগুলো কিছুই পৌঁছায় না, বান্দার নিয়ত তাকওয়া পরহেজগারিতে পৌঁছায়, যে এই বান্দা কোন নিয়তে কোরবানি করলো। আমরা কোরবানির সময় শুনেছি এই নিয়তগুলো ওই সময় জরুরি হয়ে যায় নেক আমলের পিছনে। অর্থাৎ আমরা যেই কাজটাই করি না কেন, ভালো কাজ করলে এই ভালো কাজের শুরুতে ভালো নিয়ত থাকা চাই। কারণ নিয়ত অন্তরের ইচ্ছাকে বলা হয়। অন্তরে নিয়ত থাকা সত্ত্বেও মুখেও পুনরাবৃত্তি করা অধিক উত্তম। অন্তরে নিয়ত বিদ্যমান না থাকা অবস্থায় শুধুমাত্র মুখের নিয়তের শব্দাবলী বলাতে নিয়ত সাব্যস্ত হবে না। যেমন মনে করেন আমরা অনেকেই মুখে নিয়ত করলাম কিন্তু অন্তরে নেই। কেউ বললো ভাই আপনি আসিয়েন, আমি বললাম যে ঠিক আছে আসবো, কিন্তু অন্তরে নেই, অন্তরে আছে আমি আসবো না, তাইলে এটা তো আর ভালো মানে যাওয়ার নিয়ত হলো না। সেভাবে করে যখন আপনি নিয়ত করবেন, ভালো নিয়ত অন্তরেও থাকতে হবে, অন্তরে থাকলে তখন মুখে উচ্চারিত করলে এটা পুনর্বৃত হবে, উত্তম হবে। আর যদি আপনার অন্তরে নেই শুধু মুখে বলে দিলেন তাহলে এটা নিয়ত হলো না। আমাদেরকে অবশ্যই মুখে বলার পাশাপাশি অন্তরে থাকতে হবে, আগে অন্তরে থাকলে ইনশাআল্লাহ তারা নিয়ত হবে ইনশাআল্লাহ তাআলা। যে কোনো ভালো কাজ ভালো নিয়তের উদ্দেশ্যে হলো এটা যে যে কাজ করা হচ্ছে তার প্রতি মনোযোগী হওয়া এবং ওই কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা হচ্ছে। এই নিয়ত দ্বারা ইবাদতকে একটি অপরটি থেকে পৃথক করা বা ইবাদত ও অভ্যাসের মধ্যে পার্থক্য করা উদ্দেশ্য হয়। মনে রাখবেন শুধু মুখে উচ্চারণ বা চিন্তা করা বা অমনোযোগিতার সাথে ইচ্ছা করা এসব থেকে নিয়ত শত দূরে। কেননা নিয়ত এই বিষয়ের নাম যে অন্তর এই কাজ করার জন্য একেবারে প্রস্তুত, অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞা করা এবং পরিপক্ক ইচ্ছা থাকা। যে ভালো নিয়ত সমূহের অভ্যস্ত নয় তাকে প্রথমে স্বাভাবিকভাবে এটির অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা অনেকেই অভ্যস্ত নই, আমাদেরকে অবশ্যই এটার ব্যাপারে ভালো নিয়তের ব্যাপারে এখনই যে শুরু করতে চাই হয়তো অনেক সময় হবে না, আমি অমনোযোগী হয়ে যাব, প্রতিজ্ঞা হবে না, ট্রাই করতে হবে, বারবার ট্রাই করতে হবে। ট্রাই করলে আস্তে আস্তে আমাদের কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যে ভালো নিয়ত সমূহের অভ্যস্ত নয় তাকে প্রথমে কি করতে হবে, স্বাভাবিকভাবে এটির অভ্যাস গড়ে তুলতে হবে। উদ্দেশ্যকৃত নেক কাজ শুরু করার পূর্বে কিছুক্ষণ থেমে অবস্থার পরিপ্রেক্ষিতে মাথা ঝুঁকিয়ে চোখ বন্ধ করে মনকে অন্যান্য চিন্তা ভাবনা থেকে খালি করে নিয়ত সমূহের জন্য মনোযোগী হওয়া উপকারী। এদিক সেদিক দৃষ্টি দিতে দিতে শরীর মালিশ বা চুলকাতে চুলকাতে কোনো বস্তু রাখতে বা উঠাতে তাড়াহুড়ার সাথে নিয়ত করতে চাইলে তবে হয়তো তা সম্ভব হবে না। নিয়ত সমূহের অভ্যাস গড়ে তোলার জন্য এটির গুরুত্বের উপর দৃষ্টি রেখে আপনাকে গাম্ভীর্যতার সাথে প্রথমে নিজের মানসিকতা তৈরি করতে হবে এবং নিয়ত করতে হবে। এভাবে করে যে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা চায় তো নিয়তের যে মাসাইল গুলো, নিয়তের যে পয়েন্ট গুলো, নিয়তের যে মাদানি ফুল গুলো আমরা শুনলাম এর উপর আমল করার আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হবে এবং ভালো নিয়ত সহকারে আমল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যেই কাজই করি না, ফর এক্সাম্পল আপনি ইসলামী বোন থাকেন, ইসলামী বোনরা রান্না করে না, এই রান্না করার পূর্বে কিন্তু ভালো নিয়ত করতে পারে। ইসলামী বোনেরা রান্না করে খাবার তার ছেলে মেয়েকে পরিবেশন করবে, তার স্বামীকে পরিবেশন করবে, মা বাবাকে পরিবেশন করবে, এ সময় ভালো নিয়ত করতে পারে। ইসলামী বোনরা যে কাজগুলো করছেন, ভালো কাজগুলো করছেন, সেই ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করতে পারেন। ইসলামী ভাইয়েরা তিনি ব্যবসা করছেন, চাকরি করছেন, অথবা তার স্ত্রীর জন্য আজকের কিছু নিয়ে আসবে, মায়ের জন্য কিছু নিয়ে আসবেন, বাবার জন্য কিছু নিয়ে আসবেন, সন্তানের জন্য কিছু নিয়ে আসবেন, ছেলে সন্তান অথবা আত্মীয় স্বজন কিছু নিয়ে আসবেন, এর আগে আপনি কিছু ভালো নিয়ত করতে পারেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রথম থাকা দরকার, যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের জন্য এই কাজটা করছি। অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি এই এরকম কাজটা করা যায় যে আমি আমার মাকে এই জিনিসটি দিব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিব, মা খুশি হয়ে গেলে আমাদের ব্যাপার হয়ে যাবে, বাবা খুশি হয়ে গেলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, এই দৃষ্টিগুলো এই নিয়তগুলো যদি আমাদের মধ্যে থাকে ইনশাআল্লাহ তাআলা আমাদের মঞ্জিল আসান হয়ে যাবে। আর যদি নিয়ত না থাকে, আপনি মানুষকে দান খরাত করছেন, কোরবানির গোশত দিয়েছেন, কোনো কিছু গিফট করে দিলেন, এর পিছনে ভালো নিয়ত নেই, এর সওয়াব হবে না। আপনি নামাজ আদায় করছেন, এর পিছনে নিয়ত কি হচ্ছে? আল্লাহ হযরত আজিমুল বরাকাত আজিম মর্তাবত পর ওয়ান স্বামী রিসালাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে শুধু নিয়ত করার দ্বারা একটি ভালো কাজের সওয়াব 10 গুণ হয়ে যায়, আর তেমন কোনো কাজও করতে হচ্ছে না, খালি নিয়ত।
জি,
মানে একটা নিয়তের দ্বারা ভালো কাজের সওয়াব 10 গুণ হয়ে যায়। এতে তেমন কোনো নিয়ত না, মনে মনে খালি ইরাদা করলেই হচ্ছে, মনে মনে খালি নিয়ত করলেই হচ্ছে। আর তবে একটি মাত্র নিয়ত করা কিরূপ বোকামি হবে? আল্লাহ বলছেন একটিমাত্র নিয়ত এটা বোকামি স্বরূপ,
যদি একাধিকবার
একাধিকবার এবং অহেতুক নিজের ক্ষতি সাধন করা নামান্তর, অহেতুক ভাবে মানে একটি নিয়ত না করে আমরা বেশি নিয়ত করি না। যেমন আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি মসজিদে যাওয়ার পূর্বে 40টি নিয়ত করতেন, প্রত্যেক কদমে কদমে 40টি সওয়াব, তাও 10 গুণ বেড়ে যেত, সুবহানাল্লাহ, কত সওয়াবের অধিকারী হয়ে যেতেন। আমরাও যদি এভাবে করে নিয়ত আমরা তৈরি করি, নিয়ত তৈরি করে নেই মসজিদে যাবার পূর্বে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য আমি নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছি, রাস্তায় কাউকে দেখলে আমি তাকে সালাম করব, কেউ আমাকে সালাম দিলে তার জবাব প্রদান করব, রাস্তার ডান সাইড দিয়ে হেঁটে আমি মসজিদে যাব, আসার সময় আবার ডান দিক দিয়ে আসব, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, বাম পা দিয়ে আমি মসজিদ থেকে বের হব, এবং মসজিদের মধ্যে যদি খড়কুটো থাকে, ময়লা আবর্জনা থাকে, এগুলো আমি সাফাই করব, সাফ করে পরিষ্কার করে বাইরে ফেলে দিব, ফেলে দিয়ে সওয়াব অর্জন করব, ইমাম সাহেবকে আমি সালাম দিব, তার সাথে মুসাফা করব, মুসল্লিদের সাথে মুসাফা করব, তাদেরকে সালাম দিব, তাদের কৌশল বিনিময় করব, কত নিয়ত যে হতে পারে নামাজ পড়তে যাওয়ার আগে। এই নিয়তগুলো যদি অন্তর করতে এক দেড় মিনিট সময় লাগবে, যদি আমরা নিয়ে এই নিয়ত নিয়ে যদি মসজিদে যাই তাহলে ইনশাআল্লাহ সবই সওয়াব হবে।
আসলে প্রসঙ্গটা বাপু এমন, এই প্রসঙ্গটা আসলে বাপা আমির আল্লাহ সুন্নাহর কথা মনে পড়ে,
যে
আপনি যে নিয়তের যে বিষয়গুলো মাদানী ফুলগুলো পড়লেন,
যে আমির সুন্নাহর আমি আপনার কথা শুনবো ইনশাআল্লাহ, পয়েন্টটা আপনি মনে রাখেন, একটু কিছু কল নিয়ে নি দর্শকদের। জি, কল চালিয়ে দিন।
কৃষ্ণনগর জেলা, যে একতা বাজার, আমার নাম লিগা মোহাম্মদ আলী নূর, যে আপনার মাদানী চ্যানেল লিগা খুব ভালো লাগে, আমি সবসময় শুনি।
মাশাআল্লাহ, ভালো লাগার মতোই মাদানী চ্যানেল ইনশাআল্লাহ, আমরা ভালো লাগবে, ভালো কাজ করব এবং নিজে দেখবো অপরকে দেখতে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ আসল বলছিল, আসল চিকান থেকে।
আচ্ছা, ভালো লাগে বিদে কল সেন্টার ওনারা কল দিয়ে থাকেন, আমাদেরকে উৎসাহিত করে থাকেন, অনুষ্ঠান ভালো লাগছে মাশাআল্লাহ। এ থেকে কিছু শিক্ষা অর্জন করি আমরা, এই অনুষ্ঠান থেকে আমরা নিজেরা কিছু জানি, শিখি, শিক্ষা অর্জন করি, শিক্ষা অর্জন করি, এর উপর আমল করলেই এটা সার্থকতা হবে। ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল দেখারও ভালো নিয়ত রয়েছে। ভালো নিয়ত কি রয়েছে মাদানী চ্যানেল দেখার আগে? কয়েকটা বলে দেই। মাদানী চ্যানেল দেখব, বিসমিল্লাহ বলে অন করব, বিসমিল্লাহ বলে অফ করব। যদি কেউ না থাকে তাহলে অযথা মাদানী চ্যানেল চালিয়ে রাখবো না, বন্ধ করে দেব বিসমিল্লাহ বলে। এবং যখনই যা বয়ান দেখব আমরা ইনশাআল্লাহ কি করব, ভালো নিয়ত সহকারে বসে গভীর মনোযোগ দিয়ে আমরা বয়ান শ্রবণ করব। এই নিয়তগুলো যদি আমরা করি তাহলে মাদানী চ্যানেল দেখাটা আপনার জন্য সওয়াব হয়ে যাবে, সওয়াব পরিগণিত হবে ইনশাআল্লাহ তাআলা। কেননা মাদানী চ্যানেলে এখানে নেকির দাওয়াত দেয়া হয়, নেকির দাওয়াত দেয়া এবং শ্রবণ করা দুইটা সওয়াবের কাজ, আমরা ইনশাআল্লাহ সওয়াবের কাজ বেশি বেশি করব। জীবন আমার ভাই,
আপনি যদি শুনলেন যে আপনার প্রত্যেকটা কাজের পূর্বে তিনি নিয়তের বিষয়ে উৎসাহিত করেন, পাশাপাশি যে মাদানী ফুলগুলো আমরা শ্রবণ করলাম,
জি
এটা আমির আল সুন্নাতের জীবনের মধ্যে বাস্তব আমলের মধ্যে আমরা দেখতে পাই,
জি
যে মাদানী মুজাকার আসার পূর্বে তিনি এর আগে কিন্তু যারাই থাকে তাদের সময় দেয়, কথা বলে, কিন্তু যখনই মুজাকারা আসার সময় হয় তখন তিনি নীরব নিস্তব্ধে এক জায়গায় দাঁড়িয়ে তিনি নিয়াতের একটা লিস্ট
পড়ে থাকেন। আমরা প্রায় দেখি কিন্তু উনি একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে কিছু 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 না কিছু দেখছেন অথবা পড়ছেন। এটা কিন্তু মাদানী মুজাকারা আসার আগে নিয়ত করছেন,
অসংখ্য নিয়ত হতে পারে, তো সে এগুলো গভীর মনোযোগের সাথে লিখে রেখেছেন। কারণ ওইটাই যে আমরা পড়লাম যে তাড়াহুড়া করে নিয়ত হয় না, প্রপার ভাবে হয় না, তো তিনি ওই লিখে রেখেছেন। তো আজকে যদি আমির সুন্নাত এই ওলিয়ে কামিলের অনুসরণ করে আজকে তার ফয়েজ ও বরকতের সারা দুনিয়া ইসলামের সঠিক আদর্শ পৌঁছে যাচ্ছে, তো আজকে যদি নিয়তের যে বিষয়টা আছে টপিকটা, সেটা যদি আমরা আমির সুন্নাতকে অনুসরণ করি, আমির সুন্নাতের সেই পদ্ধতি অনুযায়ী আমাদের ঘরের মধ্যেও যদি রান্না করার জায়গার মধ্যে কিছু নিয়তের আমরা লিস্ট টানিয়ে নিই, তো রান্না করার পূর্বে সেটা পড়ে নিলাম, খাবারের জায়গার মধ্যে কিছু নিয়তের লিস্ট যদি টানিয়ে নিই, খাবার খাওয়ার সময় পড়ে নিলাম,
আপনি তো অনেক বড় কাজ দিয়ে দিয়েছেন,
তারপরে নামাজ পড়ার পূর্বে সিঁড়ির মধ্যে এমন একটা জায়গা দিলাম, আমরা একটা লিস্ট যদি রেখে দিই,
সুন্দর কাজ,
যে নামাজের সময় পড়তে কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু নিজে থেকে আনা মনে রাখা সেটা কষ্ট হবে।
আমি কিছু নিয়তের আমির সুন্নাত দামত বরকাতুর আলিয়া সওয়াব বৃদ্ধি করার উপায় একটি রিসালা লিখেছেন, এর মধ্যে কিছু নিয়ত লিখছেন, আমি কিছু নিয়ত আরজ করি যে এই নিয়ত গুলো যদি শুধু লিখে রাখে মনে থাকে না, লিখে রাখে তাহলে কিন্তু তার নিজের
উপকার হবে
ওই ক্ষেত্রের মধ্যে।
একটু বলেছে যে আমি ঘুমাতে যাওয়ার পূর্বে কিছু দোয়া রয়েছে নিয়মিত, তো এই দোয়া অনেক সময় মনে থাকে না ব্যস্ততার কারণে, তা আমির আলী সুন্নাত বলে যে আমি এমন জায়গার মধ্যে লিখে রেখেছি যে এটা আমার ঘুমানোর সময় চোখে পড়বে,
চোখে পড়বে,
ঠিক আছে।
তোমার দোয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দোয়ার থেকে দিন শরীয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ সদর শরীয়ত জিন্দাবাদ,
সকালে যদি কেউ নিয়ত এই নিয়তটা লিখে রাখে সকালবেলা, আমি শুনে লিখছেন যে আজকের দিনে চোখ কান জিহ্বা এবং প্রত্যেক অঙ্গকে অর্থাৎ শরীরের প্রত্যেক অংশকে গুনাহ এবং অহেতুক কাজ সমূহ থেকে বাঁচিয়ে নেকির মধ্যে অতিবাহিত করবো
ইনশাআল্লাহ। সারাদিনের
সারাদিনের একটা নিয়ত
সংক্ষেপে
নিয়ত, একদম সংক্ষিপ্ত একটা নিয়ত, এই নিয়ত যদি করে নেয় তাহলে কিন্তু সে কি অনেক স্বভাবের অধিকারী হবে। আমরা অনেকে জুতা পরিধান করি, সবাই জুতো পরিধান করি, তো জুতো পরিধানের কিছু নিয়ত যদি আমরা করে নিই, হয়তো অনেকে শুনে জুতো পরিধান করার আগে নিয়ত, হ্যাঁ প্রত্যেকটা কাজ করার শুরুতেই আমাদের নিয়ত জরুরি, নিয়ত করলে
পাঠানো হয়েছে ইবাদত
ইবাদতের জন্য, এই নিয়ত করলেই আপনার জুতো পরিধান করাটাও ইবাদত হয়ে যাবে। কি নিয়ত করব? সুন্নত অনুসরণে জুতো পরিধান করবো, কত সুন্দর একটা নিয়ত,
সুন্নত ব্যতীত কাজে ইবাদত হতেই পারে
না। বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে জুতা জেরে নিব যাতে কোনো বিচ্ছু বা কঙ্কর ইত্যাদি থাকলে বের হয়ে যায়। ডান পায়ের জুতা দ্বারা শুরু করা সুন্নত পালন করব। পরিচ্ছন্নতার সুন্নত আদায় করতে পা দুটিকে ময়লা এবং আবর্জনা থেকে জুতার মাধ্যমে বাঁচাবো, কত সুন্দর নিয়ত। এই নিয়ত যদি আমরা করে নেই, এভাবে করে জুতা খোলার নিয়ত, ওয়াশরুমে যাওয়ার নিয়ত, নিজের কাছে মোবাইল ফোন রাখারও নিয়ত রয়েছে, বিদ্যুৎ ব্যবহারের নিয়ত রয়েছে, আপনার ফ্যান এসি ওয়াশিং মেশিন চালানোর নিয়ত রয়েছে, কম্পিউটার নিয়ত রয়েছে, কম্পিউটার চালানোর, মাদানী চ্যানেল দেখার নিয়ত রয়েছে, ধর্মীয় কিতাব পাঠ করার নিয়ত রয়েছে, মাদ্রাসায় পড়ার নিয়ত রয়েছে, ইলমে দ্বীন কোরআন শরীফ পড়ানোর নিয়ত রয়েছে, তেলাওয়াত করার নিয়ত রয়েছে, তেলাওয়াত শোনার নিয়ত রয়েছে, দুরুদ শরীফ পাঠ করার নিয়ত রয়েছে, নাথ শরীফ পড়া বা শোনার নিয়ত রয়েছে, আলেমেদিনে খেদমতে হাজির হওয়ার নিয়ত রয়েছে, মাজার সময়ে হাজির দেওয়ার নিয়ত রয়েছে। এভাবে করে আপনি বললে খুতবার নিয়ত সমূহ, পানি পান করার নিয়ত, খাওয়ার নিয়ত, ইমামের জন্য নিয়ত রয়েছে, দোয়া করার নিয়ত রয়েছে, মুয়াজ্জিনের জন্য নিয়ত রয়েছে, মসজিদে যাওয়ার নিয়ত রয়েছে, এভাবে করে নিয়তের মানে কোনো শেষ নেই। প্রত্যেকটা কাজ এর শুরুতে নিয়ত। আমি কিন্তু এগুলো বললাম যাতে আমাদের আগ্রহ বাড়ে যে আমিও নিয়ত করি। এগুলো কোথায় পাবো? আমির হোসেন দামত বরকাত আলিয়া তিনি একটি কিতাব লিখেছেন, সওয়াব বৃদ্ধি করার উপায়, মাক্তাবতুল মদিনা থেকে আপনি কিতাবটি হাতিয়ে দিয়ে সংগ্রহ করুন এবং এটা অধ্যয়ন করুন, নিজের কাছে রাখুন। নিজের কাছে রাখলে আশা করি ইনশাআল্লাহ তাআলা অনেক উপকার হবে, ফায়দা হবে এবং নিয়ত গুলো আমাদের পরিশুদ্ধ হবে। প্রথমত আমরা হয়তো নিয়ত করতে পারবো না, এগুলো দেখে দেখে, কিতাব দেখে দেখে আরো নিয়ত আমাদের বাড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নিয়ত করার, ভালো কাজের শুরুতে নিয়ত করার তৌফিক দান করুক, আমিন। আমির হোসেন দামত বরকাতুন আলিয়া যে পয়েন্ট নিয়ে কথা বলেন, এক একটা পয়েন্ট নিয়ে কথা বললে ঘন্টার উপর ঘন্টা চলে যায়, কখন চলে যায় তার টেরও পাওয়া যায় না। আরেকটি পয়েন্ট ছিল, নামাজের মধ্যে অনেক সময় আমাদের ঘুম চলে আসে মনোয়ার ভাই, এই ঘুম যদি চলে আসে তখন আমাদের কি করার, এবং পাশাপাশি উমরি কাজা আদায়ের ব্যাপারে আমির হোসেন পরামর্শ দিয়েছেন, কাজা নামাজ এর ব্যাপারে কিছু পয়েন্ট আমির হোসেন বলেছিলেন, এ ব্যাপারে কিছু মাদানি ফোন।
নামাজে ঘুম আসাটা স্বাভাবিক, আউলিয়া কিরাম অনেকের এমন দেখা গেছে যে তারা রাত্র জেগে যখন ইবাদত করতেন তো তাদের ঘুম চলে আসত, কিন্তু তারা সেটাকে প্রাধান্য দিতেন না, তারা সেটাকে দূর করতেন এবং নিজেকে ইবাদতের মধ্যে মশগুল রাখতেন।
জি,
আমরা যদি ধরি যে আমিরুল সুন্নাত এই নামাজের মধ্যে যে ঘুম আসে, এই বিষয়ে মাদানী ফুল দিতে গিয়ে কিছু মাদানী ফুল এমন দিয়েছেন যে আমাদের উচিত যে আমাদের শারীরিক সুস্থতার জন্য কমপক্ষে 8 ঘন্টাকে ঘুম পরিপূর্ণ করা,
8 ঘন্টা। জি,
এবং এটা যখন পরিপূর্ণ হবে তারপরও দেখা যায় অনেক অনেক সময় মানুষ এত ঘুমানোর পরও 7-8 ঘন্টা ঘুমানোর পরও ঘুমায়, তো সেক্ষেত্রে আমির হোসেন মাদানী ফুল দিয়েছে যে অতিরিক্ত খাবার এবং বেশি পানি পান করার মাধ্যমেও শরীরে ঘুম
চলে আসতে পারে।
তাহলে ওই দুইটা বিষয় আমাদেরকে কন্ট্রোল করতে হবে, বেশি পানাহার, আর যদি আমাদের মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে যদি আমাদের ঘুমকে পরিপূর্ণ না করার অভ্যাস থেকে থাকে, এটা অভ্যাস বলবো, অনেক সময় বদ অভ্যাসে পরিণত হয়, অনেকে ভালো কাজ করে কিন্তু ঘুমটাকে পরিপূর্ণ করে না, তো আমাদের মনে রাখতে হবে আমরা যদি কম ঘুমের অভ্যাস করে সেটা স্টেপ বাই স্টেপ করতে হবে। আমার যদি ঘুমের অভ্যাস থাকে 8 ঘন্টা করে, আমি হঠাৎ করে যদি 2 ঘন্টা ঘুমানো আরম্ভ করি তো শারীরিক ক্ষতি দেখা দিতে পারে, তো এই জন্য আমাদের যে কোনো জিনিসই স্টেপ বাই স্টেপ করা উচিত। তো এখন ঘুম যদি ধরি বাপু যে একটা শারীরিক দুর্বলতা বা এর কারণে ঘুম যেটা সেটা তো মাদানী ফুল দিয়েছেন আমির সুন্নাত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর আরেকটা রয়েছে গাফলত, উদাসীনতার ঘুম, তো এই ঘুম দূর করার জন্য বুজুর্গানা দিন অনেক মাদানী ফুল দিয়েছেন আমির আল সুন্নাত, প্রত্যেক মাদানী মুজাকারাই প্রায় এই উদাসীনতার ঘুম থেকে ঘুমকে দূর করার জন্য মাদানী ফুল দিয়ে থাকেন।
জি জি,
তো আউলিয়া কিরাম যে নামাজ পড়েছেন সেই নামাজের তারা গুরুত্ব দিয়েছেন এবং নামাজটা কিভাবে পড়তেন সে বিষয়ে যদি আমরা বেশি থেকে বেশি অধ্যয়ন করি তখন দেখা যাবে যে আমাদের নামাজের যে গুরুত্ব সেটা বেড়ে যাবে, তখন ঘুমানোর সুযোগ পাবো না নামাজের মধ্যে।
জি,
যেমন দেখুন আমাদের কাজ আল্লাহর ইবাদত করা, আর ইবাদতের মাধ্যমে আল্লাহকেই পাওয়া, এটি মূল উদ্দেশ্য। নামাজ আরম্ভ হয় কিভাবে? তাকবীরে তাহরিমের মাধ্যমে। এর মধ্যে প্রথম শব্দ কি? লবজে আল্লাহ, তো আল্লাহ একবার এভাবে আরম্ভ করি। আচ্ছা, নামাজে যখন আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লাস্ট আল্লাহ, তো আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে ইশারা দিয়ে দিচ্ছেন যে শুরুতে আমার নাম, আমাকেই পাওয়া উদ্দেশ্য, শেষও আমাকেই পাওয়া উদ্দেশ্য, অতএব মাঝখানে ঘুমানো, দুনিয়া চিন্তা করা এগুলো চলবে না, এখানেও আমাকে পাওয়ার উদ্দেশ্যে থাকতে হবে।
জি,
তো মাঝামাঝি যে রোকন গুলি রয়েছে এর মধ্যে ফরজ রয়েছে, সুন্নত রয়েছে, ওয়াজিব রয়েছে, সেই প্রত্যেকটা রোকনের দিকে সজাগ দৃষ্টি দেয়া, অর্থাৎ আমরা একটা উদাহরণ দিয়ে দুনিয়া বিয়ে, যেমন ড্রাইভার যখন ড্রাইভ আরম্ভ করে তখন সে গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত সে কিন্তু ঘুমিয়ে যায় না, ড্রাইভ করতে করতে যদি ঘুমিয়ে যায় তখন সে এবং তার যাত্রী উভয় মিলে ধ্বংসের মুখোমুখি হবে। ঠিক তেমন ইমাম যখন নামাজে দাঁড়ায় তার মুক্তাদি থেকে শুরু করে তাদের প্রতি সচেতন দৃষ্টি রেখে তার নামাজের দিকে খেয়াল রেখে সালাম ফেরানো আগ পর্যন্ত তাকে সচেতন থাকতে হয়। ঠিক তেমন তো ড্রাইভারের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিলাম, তো সে যদি অসতর্ক হয় তাহলে যেমন প্যাসেঞ্জার সহকারে তার বিপদের সম্মুখীন হতে হয়, ঠিক তেমন একজন ইমাম যে সে মুসল্লায় দাঁড়িয়েছে মুসল্লিদের নামাজের দায়িত্ব তার কাঁধে, এখন তাকে কতটা সচেতন থাকতে হয়, তাকে তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত এখানে ওয়াজিব তরক হলো কিনা, বা নামাজে যে কেরাতের ফরজ আদায় যেটা কেরাত কিভাবে আদায় করতে হবে, নামাজের মধ্যে তাসবিহ তাহলিলের মধ্যে শুদ্ধতা, সকল বিষয় সজাগ দৃষ্টি, এবং এর মধ্যে যদি তার মনোযোগ অন্যদিকে সরে যায় সেখান থেকে ফিরিয়ে আনা, তো একজন ইমামের ক্ষেত্রে সেটা সচেতনতা অবলম্বন করতে হবে। এখন যারা আমরা একা নামাজ পড়ি তাদের ক্ষেত্রে ঠিক সেম এই সচেতনতা অবলম্বন করতে হবে, কেননা নামাজের মধ্যেও সওয়াবের বিষয় রয়েছে। যখন পরিপূর্ণভাবে আমরা নামাজের হক আদায় করব ইখলাসের সাথে আন্তরিকতার সাথে এবং সম্পূর্ণ মন আল্লাহর দিকে থাকবে, তখন এই নামাজটা আমার পরকালীন সাফল্যের মাধ্যম হবে এবং সেই নামাজটি হবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নামাজ, আর ইবাদত করার জন্য যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সেটার প্রকৃত হক আদায় হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা কিতাবে লেখেন, যেটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়, যে কিতাবে লেখেন যে বান্দা যে নামাজ পড়ে, উদাহরণ চার রাকাত নামাজ পড়লো, তো চার রাকাত নামাজ পড়লো সে চার রাকাতের মধ্যে তিন রাকাতের মধ্যে আল্লাহর দিকে মন ছিল, কিন্তু এক রাকাতের মধ্যে সে উদাসীন ছিল, দুনিয়ার কথাবার্তা চিন্তা ভাবনায় মশগুল ছিল। তো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন নামাজের মধ্যে মার্কিং রয়েছে, নামাজের মধ্যে সে যেই যতটুকু সময় সে আল্লাহর দিকে নামাজের মধ্যে মনোনিবেশ ছিল, তার মন ছিল, সে ততটুকুরই সওয়াব পাবে। তো এখন চিন্তা করেন আমাদের মধ্যে আমরা গাফিল উদাসীন অনেক নামাজই রয়েছে, চার রাকাত নামাজের মধ্যেই দুনিয়ার চিন্তা ভাবনা। তো এজন্য ওলামাই কেরাম বলেছেন নামাজের মধ্যে দুনিয়াবী চিন্তা আসবে, কিন্তু সেটাকে লালন করলে, সেটাকে পোষণ করলে, সেটাকে দীর্ঘক্ষণ যদি নিয়ে যাই চিন্তা ভাবনার মধ্যে, তখন আমরা গুনাহে পর্যবসিত হব, আমাদের নামাজ ইবাদত বরবাদ হয়ে যাবে। কিন্তু যখন দুনিয়াবী চিন্তা আসলো সাথে সাথেই এটাকে বর্জন করে আল্লাহর দিকে মনটাকে নেই, তাহলে সেটা গুনাহ হবে না, বরং সেটা আমাদের আল্লাহ সন্তুষ্টিমূলক নামাজ হবে। তো এজন্য যে আমাদের উচিত যে নামাজের মধ্যে ঘুম তো আসা দূরের কথা, আমরা যখন তাকবীরে তাহরিমা বলবো এই সময়টা কিন্তু আমাকে অনেক সতর্ক থাকতে হবে, ওয়াজিব কি ছুটে যায় কিনা, নামাজের সূরা কেরা কি ঠিক হচ্ছে কিনা, আমি যে তাসবিহ তাহলিল পড়ছি সেটার মধ্যে কি আমি সঠিকভাবে আদায় করছি কিনা, আমি কি রুকু ঠিক মতো আদায় করছি কিনা, সেজদার মধ্যে যে আমার হাড়গুলো লাগানোর কথা সেটা কি ঠিক মতো লাগছে কিনা। তো প্রত্যেকটা বিষয় তাসাউদের মধ্যে আমার নবীকে সালাম দেব, সেখানে আমি উদাসীন অবস্থা সালাম দেব, নবীর খেয়াল করতে করতে নবী আমাকে দেখছেন, সেই ধ্যান করে আমি তাসাউদ পাঠ করব, দুরুদে ইব্রাহিম যখন পাঠ করব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধ্যান করা, আল্লাহ তাআলার রহমতের দিকে ধ্যান করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যখন থাকবে তখন নামাজের মধ্যে বাপু ঘুম আসার কোনো প্রশ্নই ওঠে না।
বিশেষ করে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন নামাজে এভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো, তাও যদি না পারো তাহলে এটা তো অন্ততপক্ষে স্মরণ করো তোমাকে আল্লাহ তাআলা দেখছেন। যেখানে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দাঁড়িয়ে তার কুদরতি পায়ে সিজদা দিচ্ছি, সেখানে ঘুমায়ের কথা তো চিন্তাই করা যায় না, অনেক সময় চলে আসে তারপরেও ঘুমটা যদি আমরা এই যে আট ঘন্টা ঘুমের কথা বলা হয়েছে এরকম যদি আট ঘন্টা ঘুম পড়ে নেই ইনশাআল্লাহ তাআলা ঘুম থেকে আমরা অনেকটা নাজাত পাবো। আর বেশি খাওয়া আমাদের তো এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, বেশি খেলে অলসতা বেশি আসে, বেশি পানাহার করলে অলসতা বেশি আসে, অলসতা আসলে ঘুম চলে আসে, এ থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। কাজান আমাদের কিছু কথা শুনবো আমরা, আর এর আগে আমরা কিছু কল আমরা নিয়ে নেই, জি কল চালিয়ে দিন।
আমি আব্দুল জব্বার খান, আমি চ্যানেলটা রেগুলার দেখতেছি আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ কিছুদিন যাবতেই, কারণ এমন ট্রেনের যে নির্যাস আমরা এখান থেকে পাচ্ছি এটা আর কুত থেকে আমরা পাই না, আমার চোখে বাড়ি আসতেছে। আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনার জজবা শুনে, আপনার মন মানসিকতা শুনে আমাদেরও আমরা উৎসাহিত পাচ্ছি, যে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমিরুল সুন্নাত দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস তার কাদির দামাত বরকাতুন আলী এনার উসিলাতে এরকম একটা চ্যানেল আমাদেরকে দান করেছেন। সেজন্য আমরাও আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করি আল্লাহ তালা যাতে করে দিন দিন উত্তর উত্তর মাদানী চ্যানেলকে আরো কামিয়াবি নসিব করেন, আপনারাও সহযোগিতা করুন, দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন।
কনচে তোমার ফয়েজ পৌঁছে গেছে, দুনিয়ারে অনাচ কনচে তোমার ফয়েজ পৌঁছে গেছে, চার দিকে বেপক হলো মদনী চ্যানেল জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
চ্যানেলকে আমরা সহজে করি, আমরা যে যেখানে থাকি না কেন দেখি, অপরকে দেখতে দাওয়াত দিই। সহযোগিতা কেবল টাকা দিয়ে পয়সা দিয়ে এরকমের নয়, বুদ্ধি দিয়েও সহযোগিতা হয়, পরামর্শ দিয়েও সহযোগিতা হয়, নিজের শক্তি দিয়ে কাজ করে সহযোগিতা হয়। আপনি মাদানী চ্যানেল যেখানে চলছে না সেখানে চালিয়ে দিলেন, এটাও অনেক বড় সহযোগিতা হয়। আপনার আপনি নিজে দেখছেন, অন্যকে দেখতে দাওয়াত দিচ্ছেন, এটাও কি সহযোগিতা, প্রচার করছেন, এটাও সহযোগিতা। তো আমরা মাদানী চ্যানেলে সহযোগিতা করি, আমরা শুনে দোয়া করেছেন।
মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দিয়ে তারে তার উপর রহমত ফদর দর দয়া সরকারে, মাদানী চ্যানেল গোরে গোরে আনবে সুন্নতের বাহার, মাদানী চ্যানেল গোরে গোরে আনবে সুন্নতের বাহার।
সুন্দর দোয়া, এই দোয়ার মধ্যে আমরাও শরীক হই, আমরাও যাতে দোয়া পাই সেই কাজ আমরা করি। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মানিক হোসেন, চাঁদপুর জেলা পরিবেশ থানা। আপনাদের একটা অনুষ্ঠান চলছে, তো আমি আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, এই জন্য ফোন দিলাম আর কি। অনুষ্ঠানটা দেখে আমার কাছে ভালো লাগতেছে আর কি।
জি, পরবর্তী কল।
আমার নাম আনোয়ার হোসেন জওয়ান, নাম হচ্ছে মনোজ থেকে বলছি। আমি যে মানুষ চন্দ্র অনুষ্ঠানে দেখতে পাচ্ছি, এরকম অন্তর অন্তর আনন্দনীয় এবং গর্বিত, আপনার অনুষ্ঠানগুলো দেখছেন খুব ভালো লাগে,
ভালো লাগে মাদানী চ্যানেল, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম ইদ্রিস মোল্লা, মুন্সিগঞ্জ থেকে বলছি। আপনাদের এই মাদানী চ্যানেল তো ইনশাআল্লাহ সারাক্ষণে আল্লাহর রহমত দেখছি, ভালো লাগে। আপনার এখানে একটু অনুষ্ঠানে একটু বসে বসে কিছু ইসলামের এবং আল্লাহর দিন ও গুণগানের কথা শোনার জন্য আমার মানে অনেক কিছু শেখার কিছু নিয়ে আছে, আমি শিখছি।
জি জি, অনেক কিছু শিখছেন, আরো শিখবেন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল মোট কথা দেখতে থাকুন, ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেল দেখতে থাকুন। অন্য চ্যানেল আমাদের কাছে অনেক ফোন আসে, অনেক ইসলামী বোনের SMS আসে যে আমি আগে অন্যান্য চ্যানেল দেখতাম, অন্যান্য টিভি চ্যানেল দেখে দেখে ওভাবে চলতাম, কিন্তু এখন একেবারে ফুল ফ্রেশ মাদানী চ্যানেল দেখি। আমি পাঁচত নামাজ আদায় করি, পর্দার মধ্যে থাকি। অনেকে আমাদের কাছে SMS করেন, অনেক ইসলামী ভাইয়েরা আমাদের কাছে ফোন করে থাকেন, মাশাআল্লাহ। তো এভাবে করে আমরা নিজেরা দেখি, অপরকে দেখতে উৎসাহিত করি ইনশাআল্লাহ। তারা নিজে কমসে কম ডেইলি 5 জনকে আমরা দাওয়াত দিই, কমসে কম 5 ইসলামী ভাই ইসলামী বোনকে আমরা দাওয়াত দিই মাদানী চ্যানেল দেখার জন্য, যে মাদানী চ্যানেল দেখুন। আর যখনই আমরা দেখবো 1 ঘন্টা 12 মিনিট কমসে কম দেখি, 1 ঘন্টা 12 মিনিট আমরা মাদানী চ্যানেল কমসে কম। বেশি দেখলে তো বেশি মারহাবা, যত বেশি দেখবো তত বেশি স্বভাব হবে, যত বেশি মধুর আলবো তত এর মধ্যে মিষ্টি হবে, সুমিষ্টি হবে। তো আমরা ইনশাআল্লাহ তারা যত বেশি দেখবো তত স্বভাব বেশি হবে ইনশাআল্লাহ তারা। কারণ মাদানী চ্যানেলের মধ্যে তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, শুধু সবসময় নেকির দাওয়াত দেওয়া হয়। তো আমরা নিজেরা এর মধ্যে সহযোগিতা করি এবং নিজে দেখি, অপরকে দেখতে উৎসাহিত করি। আমরা কালাম শ্রবণ করব, কালামের পরে আবার ইনশাআল্লাহ তারা কাজা নামাজের ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করবে
ইনশাআল্লাহ। তিনি রসুল, তিনি খোদা شریو تینی اسیم تینی خود ریو نبی امادر رو تینی رحیم تینی پروتیتی فولے باشے بلبل لال پروتیت پولے روئے ستارے گران تاری شباشے بلبل لال تاری شباشے بلبل لال خدا تار گنا گان خدا شایم یم کار تار گنا گان مانو شرمانے تھکین تین خدا شایم یم کار تار گنا گان مانو شر دیلے کین تینی خدا ریو نبی اما دیر روف تینی رحیم تینی نبی تینی رسول تینی شفیع تینی وسیم تینی آمارے روگیر نکون آشو چکی چکر بین گمنے پتیرود آمارے شکر بے کمنے پروتیرو چکی شکر بے کمنے پروتیرو پریو نبی کربل روگ پروتیرو پریو نبی کربل روگ پروتیرو طبیب تینی حکیم تینی خدا ریا نبی اما دیر روف تینی رحیم تینی نبی تینی رسول تینی حبیب تینی شفیع تینی عابد القرار نکون درکار جانین شبی شاب نبی دل سردار عابد القرار نکون درکار جانین تینی شاب نبی دل سردار جانین تینی شاب نبی دل سردار منیر آبوستا جانین تینی منیر آبوستا جانین تینی سمیع تینی علیم تینی منیر آبوستا جانین تینی سمیع تینی علیم تینی خدا ریو نبی اما دیر শফিমুক্তিনি কিয়ামতের বিশিকতে জমিনের রজবি পাবে কেন ভয় কিয়ামতের বিশিকতে
সুতরাং ওই সকল নামাজিদের জন্য অনিষ্ট রয়েছে যারা আপন নামাজ থেকে ভুলে বসেছে। কি বলবেন?
বাস আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে নেয়। আমাদের বাস্তবিক পক্ষে নামাজ এমন একটি ইবাদত, আসমানের মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে বিভিন্ন ফেরেশতা আল্লাহর ইবাদতে মশগুল আছে। তারা একটি মুহূর্তের জন্য গাফিল নয়, উদাসীন নয়, তারপরও তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন যে আল্লাহ তাআলা নাফরমানি না হয়ে যায় এই বিষয়ে। আর আমরা আশরাফুল মাখলুকাত হয়ে নামাজকে কাজা করি, আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নামাজকে বর্জন করি, তো আমাদের উচিত এই উদাসীনতা দূর করে প্রকৃতপক্ষে হায়াত কতটুকু সময়ের জন্য আমরা দুনিয়াতে আছি আমরা জানি না, এই সময়কে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এই ইবাদতের বেশি বেশি ফজিলতকে অধ্যয়ন করতে হবে। যখন আমরা ফজিলত অধ্যয়ন করব, ফজিলত জানব এবং সেটার অপোজিটে যে না পড়ার শাস্তি সেটাকে আমরা সেটা জানব, তো সেটার মাধ্যমে আমাদের ভয় জাগ্রত হবে এবং ফজিলতের মাধ্যমে আমার আশা জাগ্রত হবে যে আল্লাহ এত নিয়ামত রেখেছেন। তো এইভাবে দেখা যায় আমরা নামাজি হতে পারবো, উদাসীন নামাজিদের কাতারে আমরা হব না, নামাজ ভুলে বসার মতো অপরাধ আমাদের হবে না। তো এই ক্ষেত্রে আমরা সচেতন হতে পারবো। আর একটি প্রশ্ন পূর্বে ছিল যে ওমরি কাজা, যেটা কাজা রয়ে গেছে সেটা সে
কাজা হয়ে যাওয়ার যে শাস্তি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সদ্রশরীয় বদ্ধ তারিখা মাওলানা মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ বলেন, জাহান্নামে ওয়াইল নামের একটি ভয়ানক উপত্যকা রয়েছে, যার ভয়াবহতা থেকে স্বয়ং জাহান্নাম আশ্রয় প্রার্থনা করে, আর জেনে বুঝে নামাজ কাজাকারীরা ওই স্থানের যোগ্য।
আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে নামাজ ইখলাসের সাথে পড়ার তৌফিক দেয়। বুজুগানের দিনে নামাজের বিষয়ে আমরা এবার অনেক শুনেছি যে এই আমার কথাটা বলার পিছনে একটা কারণ আছে যে এক শ্রেণীর মানুষ এখন বলে যে বাস নামাজ পড়া এখন শুরু করেছ, এখন এই যে তওবা করেছ সেটাই যথেষ্ট, পিছের নামাজ আবার কিসের, ইত্যাদি ইত্যাদি অনেকে বলে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো। বুজুর্গানের দিনের এমন অভ্যাস ছিল যে এক আল্লাহর ওলি সে প্রায় প্রথম কাতারে নামাজ পড়ত। তো প্রথম কাতারে নামাজ পড়ত অনেক বছর, দীর্ঘ প্রায় 30 না 40 বছর সে প্রথম কাতারে নামাজ কন্টিনিউ পড়ত। তো একদিন তার প্রথম কাতার মিস হয়ে সে দ্বিতীয় কাতারে নামাজ পড়ল। তো তার মধ্যে একটা ভাব এরকম জাগ্রত হলো যে আজকে দ্বিতীয় কাতারে লোকেরা কি বলবে, এই ব্যক্তি এত বছর প্রথম কাতারে, আজকে দ্বিতীয় কাতারে, তো তার মধ্যে এরকম একটা কিছু জাগ্রত হতেই সে চিন্তা করলো, কারণ আল্লাহর ওলিরা তাদের অন্তর দেখে সূক্ষ্ম দৃষ্টি দেয় যে তো আজকে আমার এমন মনে হচ্ছে লোকে কি বলবে, তার মানে আমি এতদিন যার ইবাদত করেছি তা কি রিয়ায় পর্যবেসিত হবে, তা কি লৌকিকতা, তা কি লোক দেখানো। তখন সে কি করলো, এই সামান্য তার অনুশোচনা, এটা তার তাকওয়ার একটা উচ্চ দরজা, তার ইখলাসের এগুলি বহিঃপ্রকাশ। সে কি করলেন, আল্লাহর ভয় নিয়ে আল্লাহ যদি সে পিসের ইবাদত যদি না কবুল করে তা, আর যদি আল্লাহর দরবারে এটা কবুল না হয়ে থাকে, সে কি করলেন, তার পূর্বের যত নামাজ রয়েছে সম্পূর্ণ নামাজ সে পুনরায় আবার আদায় করে দিলেন।
আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। আরেক আল্লাহর ওলি ঘটনা যে একটা সুন্নত তার ওজুর মধ্যে ছুটে যেত, তার অজানা অবস্থায় সে কি করলেন, আমার নবীর সুন্নত ছুটে গেছে সেটা যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে তাহলে কি উত্তর দেব। তো সে কি করলেন, এই সুন্নত ছোটার কারণে সে তার পিসের জীবনে যত নামাজ আছে পুনরায় সব আদায় করে দিল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বিশর হাফি রহমতুল্লাহ তাআলাকে তার যে প্রসিদ্ধি সুনাম চারদিকে ছড়িয়ে গেল, তখন এক পর্যায়ে কিছু হিংসুক লোক তাকে বলল, সে তো আলিম না, তার এত প্রশংসা কিসের, সে কি ইবাদত করে, তাকে মাসআলা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। তো একদিন কি করলো, তার পরীক্ষা করার জন্য তো চলে গেল, তাকে মাসআলা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলেন তো হুজুর, আপনার তো এরকম চারদিকে খুব সুনাম, নামাজের সাহসিদা কখন দিতে হয়, কেন দিতে হয়? তখন সে উত্তর দিলে, সেটা আমাদের মানে মনে রাখার বিষয়, এমন নামাজ কেন পড়বো যে সাহসিদা দিতে হবে। তো যখন এই উত্তর শুনলেন সে অবাক হয়ে গেলেন, আর কখনো সে ওলির পিছনে লাগেননি। তো আল্লাহ ওয়ালাদের নামাজের অবস্থা এমন ছিল, তারা এমন সুন্নতের জন্য নামাজ আদায় করে দেন পুনরায়, তারপরে এই একটু অনুশোচনার কারণে সে তারা রিয়া মনে হচ্ছে সেটার জন্য পুনরায় আদায় করে দেন। আর এই বিশ্বর হাফিজ রহমতুল্লাহ ঘটনা শুনলাম যে এমন নামাজ কেন পড়বো, নামাজে গাফিল কেন হবো, আমার সাহসিদা দিতে হবে,
সাহসিদা হবে।
তো এই জন্য যে বিষয়টা এমন ছিল তাদের নামাজ, তো এই জন্য আমরা বলবো যে তো তারা কাজা নামাজের ক্ষেত্রে কতটা সচেতন ছিলেন। তো এই জন্য আমাদের উচিত যে নিয়মিত,
এখন কিন্তু দেখা যায় ব্যবসায়ের কারণে, দোকানদারির কারণে, চাকরির কারণে, এমন কি ঘরের কিছু কাজবাজের কারণে, এমন এমন কাজের কারণে নামাজকে নষ্ট করে দেওয়া হয়। তো নামাজ যে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে, এই ফরজিয়াতকে এক প্রকার অস্বীকার করার মতো এবং এটাকে হালকা জানার মতো এমন অবস্থা হয়ে যায়, নামাজকে কাজা করে দেয়। এ থেকে তওবা করতে হবে,
তওবা করতে হবে, এবং যে আমার বর্তমান যে নামাজ রয়েছে সেটাকে পরিপূর্ণ সচেতনতার সাথে আদায় করতে হবে, পাশাপাশি নির্ধারিত সময় বের করে সেই পিছনে নামাজগুলো
যেগুলো
কাজা হয়েছে জীবনে সেগুলো হিসাব করে, যেমন নামাজের আহকাম, বিশ্ববিখ্যাত কিতাব নামাজের আহকাম, আমির রাসূলের নামাজের পদ্ধতি, এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে। অনেক নিয়ম দিয়েছেন, সংক্ষেপ আলোচ করে যে প্রতিদিন প্রায় 20 টাকা নামাজ হয় যে কাজা,
প্রথমে তো
পাঁচ ওয়াক্ত নামাজ,
মনোয়ার ভাই, প্রথমে তো এই যে ওমরের কাজা আদায় করবে যে পিছনে নামাজগুলো, আগে তো তাকে ই করতে হবে যে আমার কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে।
আমি সেটাই বলছি যে আমি যে নামাজ আদায় করব একটা হিসাব করে নিই যে আমার মোটামুটি এত বছরের নামাজ বা এত ওয়াক্তের নামাজ কাজা হয়েছে। তো আমির আল্লাহ সুন্নাত বলেন ধারণা এভাবে করা যাতে ধারণার মধ্যে অতিরিক্ত হয়, কম না হয়,
কম না হয়।
জি, তো
সুন্দর,
তখন ধারণা করে সে নামাজটাকে হিসাব করবে, ক্যালকুলেশন করবে যে আমার এত রাকাত ফজরের নামাজ, এত রাকাত জোহর নামাজ বা এত রাকাত আসরের নামাজ, বা কারণ নিয়মিত ফজর নামাজই কাজা করা অভ্যাস, অন্য নামাজ ঠিকই পড়ে কিন্তু ফজর নামাজ পড়তে পারে না, বা কারো এশা নামাজ কাজা হয়ে যায় ব্যবসায়িক কারণে বা বিভিন্ন কারণে। তো এইভাবে যার যে নামাজটা সে সূক্ষ্মভাবে হিসাব করবে, হিসাব করে সেটাকে নিয়মিত আদায় করবে। তো এই হিসাবে
আমি আমার জীবনের প্রথম যে কাজা হয়েছিল
সেটা আদায় করছি,
সেটা আদায় করছি,
বা আমি আমার জীবনের সর্বশেষ যে নামাজ কাজা আদায় করেছি সেভাবে এভাবে নিয়ত করে সে কাজা নামাজ আদায় করবে। আর আদায়ের ক্ষেত্রে সে প্রতিদিন যেমন 20 টাকার নামাজ, যদি সে কন্টিনিউ একটানা 20 টাকা তো পড়ে দিতে পারে, বা প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ার সময় সে যদি আগে বা পড়ে সে কাজা নামাজগুলো পড়ে নেয়,
জি,
তো এই ক্ষেত্রে তার কি হবে, আমির হোসেন বলে যে জীবন সংক্ষিপ্ত, আপনি অতিরিক্ত নফল নামাজ না পড়ে আপনার সে কাজা নামাজগুলো আদায় করুন,
কাজাগুলো আদায় করুন।
জি, আপনি ঋণ পরিশোধ করুন, তোহফার দিকে পরে যান,
পরে যান।
কেন কেন ঋণটা পরিশোধ করলে ব্যক্তি যে খুশি হবে, আপনার তোহফা সে খুশি হবে না।
জি,
আপনি আমার কাছে 1 লাখ টাকা পান, এখন আপনাকে আমি কলম উপহার দেই, কাগজ উপহার দেই, বা কিছু উপহার দেই, যেগুলো অতিরিক্ত সামান্য, হ্যাঁ তোহফাদের সুন্নত আমি আদায় হচ্ছে, কিন্তু আপনার দিল কিন্তু খুশি হচ্ছে না, আপনাদের দিনটাই খুশি হবে যখন আপনি ভাই আমার সেই পূর্বের এক লাখ টাকাকে পরিশোধ করেন। ঠিক তেমন আল্লাহ তাআলা আমাদের নামাজ ফরজ করেছেন, তো সেই ফরজ নামাজ কাজা করে আমি নফল নামাজ পড়ছি, এটা কখনই আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হবে না। আমাদের উচিত হবে যে নফলগুলো না পড়লেই নয়, যে সুন্নতগুলো না পড়লেই নয়, যে ওয়াজিবগুলো না আদায় করলে নয়, সেগুলো আদায় করে আমাদেরকে বেশি থেকে বেশি নামাজের কাজাগুলো আদায় করে দেওয়া। তো এই ক্ষেত্রে আমাদের প্রতিদিন প্রায় 20 টাকার নামাজ হয়, বেতের নামাজ এর সাথে অন্তর্ভুক্ত, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে ফরজের সাথে বেতের নামাজ অন্তর্ভুক্ত। তো এর মধ্যে কিছু নিয়ম রয়েছে, তো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ভাবে জানার জন্য নামাজের পদ্ধতি যদি এই বইটা অধ্যয়ন করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো সহজে কাজা নামাজ থেকে মুক্তি দান করবে।
আমাদের হাতে সময় একেবারেই কম, যে রিসালা পড়ার যে উৎসাহ প্রদান করেছেন আমিরুল সুন্নাহ সেটা হচ্ছে এই সময়ও চলে যাবে, আমরা হয়তো টিভি স্ক্রিন দেখতে পারবো কিছুদিনের মধ্যে, আমিরুল সুন্নাহ দোয়াও করেছেন এই সময়ও চলে যাবে এই সপ্তাহের রিসালা। আমরা ইনশাআল্লাহ সকলে মিলে এই সপ্তাহের রিসালাটি আমরা পাঠ করে নিব। যাদের কাছে এই রিসালা নেই তারা দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট www.dawatislami.net এই .net এর মধ্যে আমরা গিয়ে বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা সিলেকশন করলে রিসালাগুলো আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। এই যে জুমার দিনে এই লেখাটি আমিরুল সুন্নাহর কাছে আসছে, জুমা মোবারক, যে রিসালা যে আবার দেখিয়ে দিন, জুমা মোবারক নামে প্রত্যেক জুমার দিনই শুক্রবার দিনই আমিরুল সুন্নাহর লেখা আমাদের মাঝে এসে থাকে। তো আমরা এটাকে আমাদের তরজমা মজলিস ট্রান্সলেশন মজলিস এটাকে বাংলা করে দিয়েছে, এখানে দোয়াও করেছেন আমিরুল সুন্নাহ যারা এই রিসালা পাঠ করবে অথবা শুনে নিবে, শুনবে অথবা পাঠ করবে, এই সময়ে চলে যাবে, এই সময়ে চলে যাবে, তাদের জন্য দোয়াও করেছে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা শরীক হব এবং পড়ব, এবং এর যে রিপোর্ট যে আমরা কয়জনে পড়েছি এটা আমিরুল সুন্নাহর কাছে পেশ করা হয়। গত সপ্তাহে 11 লক্ষ মানুষে এই রিসালা পাঠ করেছিলেন, আমিরুল সুন্নাহ হাত দিয়েছেন, টার্গেট দিয়েছেন যে যাতে 12 লক্ষতে উপনীত হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা বেশি থেকে বেশি পরিমাণ পড়বো এবং এর রিপোর্টও প্রদান করব যে আমরা কয়জন পড়েছি, কি করছি না করছি, ইনশাআল্লাহ চাইতো এর মধ্যে বারাকাত হবে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।